পলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকেও আমাদের সাথে যথারীতি মুনার ভাই রয়েছেন, আমাদের নাতখা ইসলামী ভাই শাহাদাত ভাই রয়েছেন। কিছু কালাম আশা করি আমরা শ্রবণ করব, পাশাপাশি গত সপ্তাহের মাদানী মুজাকারার সারাংশ বলার চেষ্টা করব। আমির আলী সুন্নাত দামাত বরকাতুন আলিয়া দাওয়াত ইসলামী, যিনি প্রতিষ্ঠাতা, আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরী, উনি প্রশ্নোত্তরমূলক যে অনুষ্ঠান করে থাকেন মাদানী মুজাকারা, সে মাদানী মুজাকারায় কি কি প্রশ্ন হয়েছিল আমরা কিছু প্রশ্নের নিয়ে আজকের আমরা আলোচনা করব, কিছু আলোকপাত করব, যাতে আমাদের শিক্ষণীয় কিছু মাদানী ফুল আমরা অর্জন করতে পারি এবং আমল করতে পারি। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, আসুন না আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নি। হাদিসে পাকের মধ্যে রয়েছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। ভালো কাজের শুরুতে যত ভালো নিয়ত বেশি হবে, সওয়াব তত বেশি হবে, আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে, আশা করি এই পয়েন্টগুলো যদি আমরা নিজে শিখি, অন্যের নিকট পৌঁছাই, তাহলে নিজেও আমল করতে পারবো এবং সওয়াব অর্জিত হবে অন্যের নিকট পৌঁছানোর মাধ্যমে। যারা এই মুহূর্তে রয়েছেন, গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমরা অনেক সময় টিভি স্ক্রিন চালিয়ে কথা বলতে থাকি, মোবাইল ফোন টিপতে থাকি, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি, কোনো কিছু আপডেট খুঁজতে থাকি, তাহলে বলা হবে একটা, শুনবো আরেকটা, অন্যকে বলবো আরেকটা, এরকম হয়ে যাবে। তাই ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানটি খুব গভীর মনোযোগ সহকারে শ্রবণ করুন, কেননা একজন মহান ওলিয়ে কামিল যে কথাগুলো বলেছেন, যে পয়েন্টগুলো আমাদেরকে দিয়েছেন, এগুলোরই সারাংশ নিয়ে আমরা আলোচনা আলোকপাত করতে আজকের যাচ্ছি। সেক্ষেত্রে একজন মহান ওলিয়ে কামিলের মুখ থেকে, জবান মোবারক থেকে যে কথাগুলো এসেছে, নিশ্চয়ই আমাদের জন্য অতিশয় কার্যকরী হবে। তো আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। রহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলি সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়ার একটি লিখিত রিসালা মদিনার মাস এর 3 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি দুরুদ শরীফের ফজিলত সম্পর্কিত হাদিসে মোবারকা নকল করেছেন, লিখেছেন, কিয়ামতের দিন যখন মুসলমানের মিজান তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ না করুক, তখন সরওয়ারে কায়নাত শাহেনশাহে মওজুদাত আপনার আমার প্রিয় নবী রসুলে আরবি হুজুর কুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লাতে রাখবেন, আর এতে করে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি আরজ করবে, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ হোক, আপনি কে এই বিপদ সংকুলন সময়ে, এত বড় বিপদের সময় আমার নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, বদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, এই সময় আপনি আমাকে এই চিরকুট দিয়ে সাহায্য করেছেন, আপনি কে? তখন প্রিয় নবী রসুলে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম, এবং এই চিরকুটটি হচ্ছে দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছিলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুনিয়াতে বসে আমরা যে দুরুদে পাক পাঠ করব, কাল কিয়ামতের দিন মিজানের পাল্লাতেও কাজে আসবে, কেনই বা আমরা দুরুদে পাক পাঠ করা বন্ধ রাখব। আসুন না আজকের অনুষ্ঠান থেকে নিয়ত করি আমরা বেশি থেকে বেশি পরিমাণ দুরুদ শরীফ পাঠ করব। সম্ভব হলে মাকতাবাতুল মদিনা থেকে আমরা কাউন্টার তসবি আমরা নিয়ে নেই। অনেক সময় দেখা যায় বড় তসবি হাতে নিয়ে চললে এক্ষেত্রে অনেক সময় মনে থাকে না অথবা পড়তে পারি না, তো সেক্ষেত্রে কাউন্টার এটার নাম ডিজিটাল তসবি আমরা নিয়ে আঙ্গুলের সাথে লাগিয়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দুরুদ শরীফ আমরা পাঠ করতে থাকি। ইনশাআল্লাহ তাআলা এর বদৌলতে আল্লাহ চাহে তো আমাদের নেকির পাল্লা ভারী হতে থাকবে, আল্লাহ তার রসুলের জিকির আমাদের মুখে জারি হতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আসুন আজকের অনুষ্ঠানের বারাকাতে একবার দুরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মনোয়ার ভাই, যে মাদানী মুযাকারা হয়েছিল, এই মাদানী মুযাকারার মধ্যে শুরুতেই যে একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলেন আমির আল সুন্নাত আহমদ বরকাতুল্লাহ আলিয়া, তা হচ্ছে ইসার মানে আত্মত্যাগ। এই ইসারের সংজ্ঞা আত্মত্যাগ, এটা কতটুকু জরুরি আমাদের জন্য? এটা শুধু একজন পার্সোনালিটির জন্য নয়, নিজের ঘরের জন্য, নিজের পরিবারের জন্য এবং কর্মক্ষেত্রে সকল স্থানে এই আত্মত্যাগের যে প্রয়োজনীয়তা, এটা কি রয়েছে? গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে আমাদেরকে ধন্য করুন, যাতে আমরা শিক্ষা অর্জন করতে পারি।
আত্মত্যাগ একটা বিষয় নয়, বড় মহান একটি বিষয়। আর বর্তমান সময়ের মধ্যে এই আত্মত্যাগের মহান বৈশিষ্ট্য,
জি,
এই গুণটি যদি মানুষের মধ্যে চলে আসে তো দেখা যাবে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়,
জি জি,
অনেক ক্ষেত্রে এবং পাশাপাশি যে আমাদের দেশ রয়েছে, তো ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে যে আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, মোকাবেলা করতে হয়, তো এই আত্মত্যাগের যদি মহান বিষয়টা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে ব্যক্তি পর্যায়ে সকলে গ্রহণ করে নেয়,
জি,
তাহলে সমাজ ব্যবস্থা এবং প্রত্যেকটি ক্ষেত্রে শান্তি বয়ে আসবে।
সুবহানাল্লাহ।
আত্মত্যাগ কাকে বলে? আত্মত্যাগের সহজ সংজ্ঞা হলো নিজের প্রয়োজনীয় বস্তু, আমার প্রয়োজন,
জি,
কিন্তু এই জিনিসটার প্রয়োজনীয়তা অপর ভাইয়েরও দেখা দিয়েছে,
জি,
এখন নিজে এটাকে ত্যাগ করে অপর ভাইকে দিয়ে দেয়া, এটা হলো আত্মত্যাগ।
আচ্ছা,
এটা সহজ একটি উদাহরণ যে বোঝা যায় যে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আমাদের পাখার বাতাস প্রয়োজন,
জি,
ফ্যান ইত্যাদি প্রয়োজন। এখন এই বাতাস ধারণ ক্ষমতা তো অল্প,
অল্প,
পাখার নিচে কয়েকজন বসতে পারে। এখন আমার তো গরম লাগছে,
জি,
এবং প্রচন্ড গরম, এবং এই পাখার বাতাস আমার প্রয়োজন,
জি,
পাখার বাতাসে না বসলে আমার শরীরে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে, প্রশান্তি লাগবে না, কাজে মন বসবে না, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখন দেখা গেল আরেক ব্যক্তিরও পাখার প্রয়োজন, তো এই যে চিন্তা দেখলো যে নিজের 100% এই বিষয়টা প্রয়োজন,
প্রয়োজন রয়েছে,
এখন অপর ব্যক্তিরও প্রয়োজন,
প্রয়োজন।
আচ্ছা, এই ক্ষেত্রে সে কি করলো? ওই ব্যক্তিকে তার নিজের জায়গায় দিয়ে সে সরে গেল।
সুবহানাল্লাহ।
তো এটা হলো আত্মত্যাগ। এখানে প্রয়োজন নেই যে ভাই আমি আপনাকে ইশার করলাম, মুখে বলার প্রয়োজন নেই,
প্রয়োজন নেই,
এটা অন্তরে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তাকে ইশার করে দিলাম।
সুবহানাল্লাহ।
সন্তুষ্টির জন্য তাকে আমি আমার এই যে প্রয়োজনীয় নিয়ামত আল্লাহর এখন প্রয়োজন, এটা এই প্রয়োজনীয় বিষয়টাকে ত্যাগ করে দেয়া,
ত্যাগ করে দেয়া।
এই বিষয়টা অনেক দেখা যায় যে সমাজের মধ্যে এই গুণটি, এই ইশার করার মতো আমলটি প্রায় উঠে যাচ্ছে,
উঠে যাচ্ছে,
কিন্তু
চাচা আপন জান বাঁচা,
জি, কিন্তু সাহাবাই কেরামদের যুগের ঘটনা,
আল্লাহ আল্লাহ,
আম্বিয়া আলাইহিমুসসালামের যুগের ঘটনা যেটা আমরা দেখি,
সুবহানাল্লাহ,
যে তাদের ইশার কেমন ছিল,
জি,
তাদের আত্মত্যাগ কেমন ছিল। সাহাবাই কেরামগণ যখন মদিনায় যখন হিজরত করলো সাহাবাই কেরামগণ, তো ওই সময় আমরা জানি যে আনসার মুহাজির যারা ছিল তাদের মধ্যে কেমন একটা সম্পর্ক সৃষ্টি হয়েছিল,
আল্লাহ,
যে কারো ঘর রয়েছে,
ঘর দিয়ে,
তো ঘর দিয়ে দেয়নি, পরে কোনটা আপনার কাছে পছন্দ সেটা নিয়ে নেয়,
আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বাহনের পশু রয়েছে, তো আপনার কাছে কোনটা পছন্দ সেটা নিয়ে নিন,
আল্লাহ আল্লাহ।
তো এইভাবে দেখা যায় যে নিজের প্রয়োজন অনেক বস্তু দিয়ে দিয়েছে, নিজের প্রিয় বস্তু দিয়ে দিয়েছে,
দিয়ে দিয়েছে।
তো এই আত্মত্যাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজন, তো নবী পরিবারের ঘটনা আমরা জানি, যে রোজা রেখেছে, ইফতারে সামান্য খানা, ঘরের সবাই ক্ষুধার্ত, ইফতার করবে, এমন সময় ভিক্ষুক এসেছে, নিজের ইফতারের জন্য প্রয়োজন, ইফতার তো বাতাস দিয়ে হয় না, ইফতার করার জন্য বস্তু লাগে, নির্ধারিত পরিমাণ খাবার প্রয়োজন, তো খাবার সামনে, ইফতারের সময় কাছাকাছি, কিন্তু ভিক্ষুক এসেছে, প্রয়োজন থাকা সত্ত্বেও দিয়ে দিয়েছে। তো এই যে মহান দৃষ্টান্ত গুলো দেখেছে যুগে যুগে আউলিয়া কেরাম যারা রয়েছে, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তো এই আত্মত্যাগের মহান শিক্ষা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ থেকে
দিয়েছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পরিবারের আদর্শ থেকে, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে, স্টেপ বাই স্টেপ আজকে আমাদের কাছে এসেছে। আর সেক্ষেত্রে আমির আলাইহিস সালাম মাদানে মুজাকারে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই বিষয়টা ফুটিয়ে তুলেছেন যে আত্মত্যাগ কাকে বলে। আর আজকে আমরা শুনলাম আত্মত্যাগের বিষয়ে, আমরা যদি আত্মত্যাগ ইসারের বিষয়টা আমরা মনে রাখি, এটা কিন্তু ঘরের মধ্যে প্র্যাকটিক্যাল আমল করার সবচেয়ে বেশি সুযোগ খাবার খেতে বসে যায়। এটা পিতা মাতারা কিন্তু করে থাকে, আমরা জানি, আমরা দেখি যে আমাদের
পছন্দের খাবার সন্তানকে দিয়ে
যে
পছন্দের, এখানে ইসারের নিয়ত আছে কি নাই ওটা পরে
দেখার বিষয় না,
জি
দেখার বিষয় না, দিয়ে দেয় যে খাবার চারজন রয়েছে, মাছের পিস বা গোস্ত দেখা যায় কম রয়েছে, তো মা কি করে ঝোল দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেয়, আর সেই কাঙ্ক্ষিত টুকরো কি করে ছেলের থালের মধ্যে দিয়ে দেয় বা স্বামীকে দিয়ে দেয়, তো এরকম দেখা যায়। তো আল্লাহ আমাদেরকে
ঘরে যে বড় থাকে তাকে দিয়ে দেয়,
তাকে দিয়ে দেয়,
দিয়ে দেয়। আসলে
এইভাবে
যে এই আত্মত্যাগের ব্যাপারে আপনার ইহাল উলুমের মধ্যে ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন একটি ঘটনা,
জি,
সেজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নি রোগাক্রান্ত ছিলেন,
আল্লাহ,
তো তার ওই সময় ভুনাকিত মাছ খেতে মনে চাইল,
জি,
রোগ অবস্থায় অনেকের অনেক কিছু খেতে মন চাইতে পারে, তো ভুনাকিত মাছ খেতে তার মন চাইল, তো তার খাদিম সেজন নাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে অনেক সন্ধান করেছি মাছের, মাছ মিলাতে পারছি না, অনেক সময় দেখা যায় যে আমাদের বাজার অনেক সময় মাছের কমতি হয়ে যায়, মাছ পাওয়া যায় না, কাঙ্ক্ষিত মাছ পাওয়া যায় না, উনি মাছ মিলাতে পারছিলেন না। হঠাৎ করে তিনি মদিনার বাজারের মধ্যে থেকে একটি মাছ উনি খরিদ করলেন আর ভুনা করে সেজন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে পেশ করলেন। যখনই পেশ করলেন উনি খাবেন, ইতিমধ্যে তার দরজায় আঘাত করলো একজন ফকির, তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে এই মাছটি ফকিরকে দিয়ে দাও, বললেন যে হুজুর আপনার খেতে পছন্দ হয়েছে, আপনার মন চেয়েছে, আপনি অসুস্থ, তো এর দাম আমি দিয়ে দিই তাকে, এর যে দাম রয়েছে দামটা আমি ফকিরকে দিয়ে দিই,
জি,
উনি বললেন যে না তুমি মাছটি তাকে দিয়ে দাও। শত কষ্টের মাঝেও ওনার খাদিম নাফে রাদিয়াল্লাহু আনহু ওনাকে বুঝাতে সক্ষম হলেন না, মাছটি ফকিরকে দিয়ে দিলেন, ভাবলেন যে কিছুদূর গিয়ে ওই ফকির থেকে মাছটি উনি খরিদ করে নিলেন, আবার ওই ভাজা মাছটাই ভুনা মাছটাই খরিদ করে নিলেন, খরিদ করে এনে ওনার সামনে আবার হাজির করলেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন যে মাছটি ফকিরকে দিয়ে দেন, তো আর বললেন যে মাছটিও দিয়ে দিন এবং এই মাছের যে আপনি দাম দিয়েছেন, দাম দিয়ে কিনেছেন, সেই দামটিও তাকে দিয়ে দিন। উনি দিতে বাধ্য হলেন এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি মদিনার তাজেদার রসুলগণের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি কোন বস্তুর আকাঙ্ক্ষী হয়, যে আমার প্রয়োজন, আমি আকাঙ্ক্ষী, অতঃপর তার আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে নিজের উপর অপরকে প্রাধান্য দেয়, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমাকে বেছে নিলেন আত্মত্যাগের মাধ্যমে,
আল্লাহ সন্তুষ্টিকে
বেছে নিলেন, যে প্রিয় নবীর ইরশাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কখনোই মিথ্যা হতে পারে না,
অতএব আমাকে কি করতে হবে, আমি এটা দিয়েই দিব, আমার নিজের আকাঙ্ক্ষা ছিল কিন্তু ফকির এসে ফকিরকে দিয়ে দিল। এই জিনিসটা কিন্তু আমির আলিসুল দামাত বরকাতুল আলিয়া যুগ উপযোগী একটি বিষয় উনি নিয়ে এসেছেন, যাতে করে আমাদের মধ্যে এই আত্মত্যাগের বিষয়টি চলে আসে, আজকের ঘরে বলেন, বাইরে বলেন, সমাজে বলেন, কোনো জায়গায় বলেন, এমন কোন জায়গা নেই যেখানে নিজের চাহিদাকে প্রাধান্য দেওয়া হয় না, অপরের চাহিদাকে আমরা প্রাধান্য দেই না।
আমরা যখন সফর করি,
জি,
তখন দেখা যায় গাড়ির অবস্থা, দীর্ঘ সফর, সিটের প্রয়োজন, কিন্তু দেখা যায় যে অনেক বৃদ্ধ লোক দাঁড়িয়ে থাকে,
অসুস্থ লোক দাঁড়িয়ে থাকে,
অনেক মানুষ,
মহিলা
দাঁড়িয়ে থাকে, তো মনকে বোঝানো হয় যে আমার তো প্রয়োজন, ঠিক আছে আপনার প্রয়োজন, আপনি না দিলে গুনাহগার হবেন না, কিন্তু আত্মত্যাগের যে মহান ফজিলত
এটা তো পাবেন না,
এটা তো আমরা পাবো না।
দেখুন আগে কিন্তু এটা দেয়া হতো,
যে
হঠাৎ করে ইদানিং এগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে করে, কেমন যেন আমাদের সমাজ থেকে এগুলো উঠে যাচ্ছে, নিজের প্রয়োজনকে চাচা আপন জান বাঁচা এই কাজেই আমরা ব্যস্ত রয়েছি, যে নিজের প্রাধান্যকে নিজের জিনিসটাকে যে আমি আমার দরকার আমার দরকার, কিন্তু আমার চেয়ে যে ওই ব্যক্তি দরকার বেশি, আমার চেয়ে যে তার দরকার বেশি, আমার চেয়ে যে আমার ভাইয়ের দরকার বেশি, আমার চেয়ে যে আমার বন্ধুর দরকার বেশি, আমার চেয়ে যে আমার প্রতিবেশী দরকার বেশি, আমার চেয়ে আমার আত্মীয় দরকার বেশি, এই জিনিসগুলো আমাদের মধ্য থেকে উঠে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদ্রাসা দর্শক শ্রোতা, আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন আত্মত্যাগ জিনিসটি কি রয়েছে। আমরা যে কোনো ক্ষেত্রের মধ্যেই হোক না কেন, খাবারের ক্ষেত্রে হোক, টাকা পয়সার ক্ষেত্রে হোক, লেনদেনের ক্ষেত্রে হোক, ঈদের ক্ষেত্রে হোক, কুরবানির ক্ষেত্রে হোক, যে কোনো অবস্থাতেই হোক না কেন, আপনি আত্মত্যাগের যে মহান ইসলাম আমাদেরকে একটি বাণী দিয়েছেন, এই বাণীকে আমরা পালন করি ইনশাআল্লাহ তাআলা। দেখবেন আল্লাহ চাহে তো আল্লাহ দেনে ওয়ালা, আল্লাহ তাআলা দেনে ওয়ালা, আল্লাহ তাআলা যদি আপনি দিয়ে দেন তাহলে হতে পারে এর বদৌলতে আপনাকে অনেক বড় উত্তম কিছু আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ, কি বলেন?
নিঃসন্দেহে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি কারো কাছে পুকুর থাকে সামনে,
জি,
তো সে পানির জন্য চিন্তামুক্ত থাকে, আর যদি কেউ সমুদ্রে কিনারা থাকে সে তারও চিন্তামুক্ত।
চিন্তামুক্ত
কেন? যার কাছে যত বেশি উৎস থাকে তার প্রয়োজনীয় বস্তুটার, সে তত চিন্তামুক্ত কম
থাকে।
তো আমরা আমাদের যে সীমিত সম্পদ, এই সীমিত সম্পদের উপর অনেক সময় ভরসা করি। আচ্ছা, আমার শারীরিক শক্তির উপর ভরসা করি, আমি সফরের মধ্যে এই সিটের উপরে ভরসা করছি যে সিটে বসে গেলে আমি নিরাপদে বসতে
পারবো,
জি। কিন্তু দেখা যায় যে অনেক ব্যক্তি দাঁড়িয়ে সময় কাটিয়ে চলে যায় কিন্তু তার ক্লান্তি বোধ হয় না, সে আল্লাহ তাকে সে ক্ষমতা দেয়। অনেক ব্যক্তি সিটে বসে ছটফট করতে থাকে। আমার যে বলার উদ্দেশ্য যে আমরা সর্বদা প্রত্যেকটা নিয়ামতের যে অফুরন্ত ভান্ডার যে আল্লাহ রব্বুল আলামিনের নিকট রয়েছে, এবং প্রত্যেকটা নিয়ামতের অফুরন্ত ভান্ডার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ বান্দাদের তো প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বণ্টন করে থাকে, আমাদের সেই মহা নিয়ামতের দিকে দৃষ্টি রাখা উচিত
অবশ্যই,
যাতে আমরা এই সীমিত নিয়ামত এবং সীমিত যে আমার কাছে নিয়ামত রয়েছে বা আমার কাছে সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে, সেটার উপরে আমরা তো নির্ভর করি, কিন্তু যখনই আমাদের এরকম কোন দেখি যে যেখানে আত্মত্যাগের এই মহান দৃষ্টান্ত স্থাপন করা সহজ বা এই ফজিলত অর্জন করা সহজ, সেই ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করে আত্মত্যাগের সেই মহান কাজটি করে যেতে পারি, তাহলে দেখা যাবে আজকে সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তাদের মধ্যে আত্মত্যাগ পাওয়া গেছে। তো এটা জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য,
জি জি,
নবী পরিবার যাদের সামনে আয়াতে কারিমা নাজিল হয়েছে, তো এটা জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য। আজকে আমাদের মধ্যে আত্মত্যাগের বৈশিষ্ট্য নেই কেন? কারণ আমরা গুনাহে হাবুডুবু খাচ্ছি, আমাদের মধ্যে নবীর আদর্শ নেই, আমাদের মধ্যে সে আহলে বাইতের আদর্শ নেই, যার কারণে আমাদের মধ্যে আত্মত্যাগ পাওয়া যায় না। তা আমরা যদি চাই জান্নাতি হতে, আমরা যদি চাই আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে, এবং আমরা যদি চাই সেই মহান জান্নাতি ব্যক্তিদের অনুসরণ করে আমরা নিজেকে জান্নাতি বানাতে, তাহলে অবশ্যই তাদের কর্ম অবলম্বন করতে হবে। আর তাদের কর্মের মধ্যে একটা মহান কর্ম ছিল এই আত্মত্যাগ।
আত্মত্যাগ আসলে এখানে আরেকটা জিনিস না বললেই নয়, দেখুন আমার ঘরে খাবারের কোনো অভাব নেই, কিন্তু আমি ক্ষুধার্তকে উপলব্ধি করতে পারছি না, অন্য আরেকজন আমার প্রতিবেশী না খেয়ে রয়েছে, অথবা আমি দৈনিক মাছ খাচ্ছি, সপ্তাহে দুই দিন তিন দিন গোস্ত খাচ্ছি, ঠিক না, কিন্তু আমার আমার হয়তো প্রতিবেশী এরকম হতে পারে যে তার সপ্তাহে সাত দিন সে ভাত ঠিক মতো খেতে পারছে না, অথবা মাছ দিয়ে খেতে পারছে না, অথবা গোস্ত খেতে পারছে না, তার ঘরে বছরে শুধু ওই কোরবানির সময় কেউ গোস্ত দিয়ে গেলে সেই গোস্ত পাকানো হয়, এছাড়া কোনো গোস্ত পাকানো হচ্ছে না, কিন্তু সে চাচ্ছে না, অর্থাৎ মুখ ফুটে সে বলতে পারছে না। যারা মধ্যম পন্থার মধ্যে থাকে তারা কিন্তু মুখ ফুটে বলতে পারে না, একটা নিম্নবর্তী, মধ্যবর্তী এবং উচ্চবিত্ত, এই মধ্যবিত্ত যারা থাকে তারা কিন্তু মুখ ফুটে বলে না, তারা কিন্তু অনেক কষ্টে থাকে। এই কষ্টটা দেখে, তাদের প্রয়োজনটা দেখে, প্রতিবেশীর প্রয়োজন দেখে যদি আপনি তাকে দান করেন, আর আমাদের সিস্টেম তো অন্যরকম হয়ে গিয়েছে এখন, আপনি আত্মত্যাগ কি বলবেন? এখন এই শীতের সিজন আসছে না, এখন দেখবেন বিভিন্ন সংগঠন বলেন, বিভিন্ন মানুষ বলবেন, তারা শীতের কিছু পোশাক কিনে ক্যামেরা নিয়ে যাবে, সাংবাদিক নিয়ে যাবে, বিভিন্ন বস্তিতে চলে যাবে, বিভিন্ন রেলওয়ের ওখানে চলে যাবে, দিবে এবং এদিকে ভিডিও বানাবে। আল্লাহু আলাম তাদের ভিডিও বানানোর অথবা ছবি তোলার যে নিয়ত, আল্লাহ তাআলা ভালো জানে যে নিয়ত কি রয়েছে। যদি নিয়ত থাকে কাউকে উৎসাহ দেওয়ার, তাহলে মারহাবা সাদ মারহাবা, কিন্তু এই নিয়ত হওয়াটা কিন্তু অনেক টাফ ব্যাপার, ঠিক না? তো তেমনি ভাবে মানে সরগোল মাচিয়ে কাউকে সহযোগিতা করা, সরগোল মাচিয়ে কাউকে কিছু দেয়া, আত্মত্যাগ আমি করছি, নিজের চাদরটি খুলে আমি কাউকে দিচ্ছি, ওদিকে ভিডিও বানাচ্ছে, নিজের জ্যাকেটটি খুলে আমি কাউকে দিচ্ছি, ওদিকে ভিডিও বানানো হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে, অনেক লাইক অনেক কমেন্ট এখানে পাওয়া হচ্ছে। তো এই সকল জিনিসগুলো কিন্তু আমাদের দেখা উচিত, বোঝা উচিত, এখানে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি কতটুকু বিদ্যমান রয়েছে এই জিনিসগুলো আমাদের উপলব্ধি করা উচিত। আমি বলছি না যে সবাই এই কাজগুলো করছে, এগুলো ভাবা পাওয়ার জন্য না, আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য করতে পারে, কিন্তু এগুলো ভিডিও বানানো, এগুলো ই করার যে নিয়তগুলো, নিয়তগুলো পরিশুদ্ধ হওয়া উচিত। এবং এখন শীতকাল আসছে, আমাদের সমাজের মধ্যে অনেকেই শীতের পোশাক করতে পারে না, রেল লাইনে দেখবেন, রাস্তার কাছে দেখবেন, একটি কম্বল এক অর্ধেক মাটিতে দেয়া আর অর্ধেক গায়ে দেয়া, শরীরের মধ্যে দিয়ে জড়িয়ে পেঁচিয়ে মানে একেবারে জড়ো হয়ে শুয়ে আছে, তাদের জন্য কিছু একটা করা আমাদের জন্য জরুরি। এটাও করি আমরা নির্দ্বিধায়, মানে কাউকে না দেখিয়ে এই আত্মত্যাগ আমি করি, যে আমার সম্পদ থেকে আমি তাকে দান করি, আমারও প্রয়োজন রয়েছে, আমার ই রয়েছে, আমি তাকে দান করে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। দ্বিতীয় যে প্রশ্নটি এবং বিষয়বস্তুটি ছিল তা হচ্ছে, আমাদের সমাজের মধ্যে অহরহ এই জিনিসগুলো হয়ে যাচ্ছে এবং হচ্ছে, আমার ঘরের মধ্যে হচ্ছে, পরিবারের মধ্যে হচ্ছে এবং বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে হতে যাচ্ছে, হচ্ছে, তা হচ্ছে গালিগালাজ। আপনার অযথা কথা গালিগালাজের মধ্যে নিজেকে বিলীন করে দেয়া এবং মনে করা হচ্ছে কাজ আদায়ের, বিশেষ করে বিভিন্ন আপনার ফ্যাক্টরির মধ্যে, গার্মেন্টস এর মধ্যে আপনি দেখতে যাবেন যে গালিগালাজ ছাড়া, মানে গালিগালাজের মাধ্যমে কাজ আদায় করে নেওয়া, বলা হচ্ছে গালিগালাজ না দিলে নাকি কাজই করছে না, এরকম কিছু একটা ই হচ্ছে। তো আমিনুল সুন্নাতের কাছে এই প্রশ্ন করা হয়েছিল যে এই গালিগালাজ, অশ্লীল কথাবার্তা থেকে কিভাবে সমাজকে উদ্ধার করা যায়, কিভাবে বাঁচা যায়। মনোয়ার ভাই কি বলবেন?
গালিগালাজ তো এটা এমন একটা ক্ষতি, গালিগালাজ করা হারাম এবং জাহান্নামে নিক্ষেপিত হওয়ার মতো একটি কাজ।
জি,
আল্লাহ আমাদের জবানকে পবিত্র রাখুক, জিকির ও দরুদের মধ্যে মশগুল রাখুক, ভালো কথা বলার তৌফিক দান করুন,
আমিন আমিন।
গালিগালাজ যারা করতে থাকে তাদের অন্তর কঠোর হতে থাকে।
জি,
গালিগালাজের মধ্যে আমলনামা গুনাহে ভরপুর হতে থাকে।
জি,
আর আজকে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমাদের পরিবার প্রতিবেশীর মধ্যে অনেক ঝগড়াঝাটি ইত্যাদির মধ্যে আমরা দেখছি অনেক গালিগালাজ করে, আর আমাদের হয়তো মন মানসিকতা এরকম ছিল যে হ্যাঁ কাজ আদায় করতে গেলে গালিগালাজ করতে হয় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশ যখন থেকে দেখেছি, আজকে পৃথিবীর মধ্যে, পৃথিবীর ইতিহাসে বলা যায় সাংগঠনিকভাবে দিনের কাজ করার যে অর্গানাইজেশন সংগঠন, দাওয়াতে ইসলামের মতো এত ব্যাপক সংগঠন আজ পর্যন্ত কিতাবের মধ্যে আমরা পড়িনি এবং বর্তমানেও নেই। জাতিসংঘের ঘোষিত এবং অঘোষিত দেশগুলির মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী প্রায় সকল দেশে পৌঁছে গেছে,
আলহামদুলিল্লাহ।
তো এই যে দাওয়াতে ইসলামী পৌঁছে গেছে, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, হাজার হাজার মানুষ এখানে দাওয়াতে ইসলামের সাংগঠনিক কাজের মধ্যে জব করছে। তো মাদানী চ্যানেল, মাদানী চ্যানেল স্টাফ, তারপরে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, আর অন্যান্য অনেক এক শতাধিক এর বেশি ডিপার্টমেন্টের কাজ চলছে, কর্মচারী সব মিলে। এখানে মুফতি কাম রয়েছে, এখানে অনেক সাধারণ থেকে যারা বিশেষ শ্রেণীর সকলে রয়েছে। তো প্রত্যেকের জন্য মাদানী ফুল শিক্ষা হলো এটা, সবাইকে মহাব্বত এবং ভালোবাসা সহকারে কাজের জন্য উৎসাহিত করা, তাদেরকে বলা, তাদের ভুলকে ধরিয়ে দেয়া, তাদেরকে সংশোধনের জন্য নিজেকে খুব উত্তম ভাবে চেষ্টা করা। কখনো এই রুলস এখানে দেয়া হয় না যে গালি দিলেই কাজ করবে। আচ্ছা, গালির কারণে এত ব্যাপক কাজ হয়েছে এটা কখনো কেউ বলতে পারবে না, বরং এখানে গালি দেওয়া নিষেধ আর গালির জন্য উৎসাহিত করাও নিষেধ। এখানে মহাব্বত, ভালোবাসা, ইসলামের মধ্যে সাহাবাই কেরামদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসা দিয়ে ইসলামের কাজের জন্য দেশ দেশান্তরে পাঠিয়েছেন, তারা জান দিতে প্রস্তুত ছিলেন, সেই আদর্শ আমির আলাহ সুন্নাত দাওয়াত ইসলামের এই সাংগঠনিক কাজের মধ্যে দিয়ে দিয়েছেন যে বাস মহাব্বতে কাজ করা। আলহামদুলিল্লাহ যারা বলে, আপনি যে বললেন প্রসঙ্গটা, যারা বলে গালি ছাড়া কাজ করা যায় না কারখানা অফিস আদর ইত্যাদির মধ্যে, আমি বলবো আপনারা দাওয়াত ইসলামের মাদের পরিবেশে আসুন,
দেখুন
দেখুন যে জায়গার মধ্যে আপনি কয়টা কারখানা মালিক বা আপনার অধীনে কতজন
কর্মচারী
রয়েছে, দাওয়াত ইসলামে দেখুন সারা ওয়ার্ল্ড ব্যাপী হাজার হাজার মানুষ এতে কাজ করছে, সবাইকে আলহামদুলিল্লাহ শরীয়ত সম্মত ভাবে মহাব্বতের মাধ্যমে কাজ আদায় করে নেওয়া হচ্ছে তাদের থেকে। তো এই ধারণা ভুল যে গালি গালাজ করে কাজ আদায় করতে হবে বা সন্তান থেকে গালি গালাজ করে তারা খারাপ থেকে বেঁচে আসবে না, এই মন মানসিকতা রাখি যে গালি গালাজ করা কি আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ কিনা।
নিজের নিজের মা সন্তানকে গালি দেয়, নিজের বাবা সন্তানকে গালি দেয়, সন্তান মাকে গালি দেয়, সন্তান বাবাকে গালি দেয়, এরপরে ভাই ভাইকে গালি দেয়, বোন ভাইকে গালি দেয়,
আড্ডার
মধ্যে রয়েছে গালি স্টার্ট করে তার সাথে কথাবার্তা বলা।
এই জন্য আমাদের উচিত, প্রিয় দর্শক, আমাদের উচিত যে আমাদের জবানকে পাক রাখা। হ্যাঁ, গালিটা আসার কিছু কারণ রয়েছে, যে আমাদের তাৎক্ষণিক যে রাগ আসে সেটাকে আমরা কন্ট্রোল না করে সেটা মুখ দিয়ে ব্যবহার করি, আর আমাদের নফস এবং শয়তান
এখন রাগ ছাড়াও গালি দিচ্ছে।
আমি বলছি যে নফস শয়তান আমাদেরকে সব সর্বদে প্ররোচিত করে মুখ জবানকে নাপাক করার জন্য, আর এটার হাতিয়ার হিসেবে কি রাগটা বিভিন্ন কাজে রাগ উঠায়, এবং রাগটা যখন উঠে তখন আমাদেরকে লাগামহীন ভাবে মুখকে ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করে, যার কারণে গালিগালাজ আমাদের অযথা কথা এবং গালিগালাজ চলে আসে। তাই আমাদের উচিত হবে এটাকে কন্ট্রোল করা আর গালি থেকে বাঁচা, তওবা করা যে বাস রাগ আসবে কন্ট্রোল করব আর রাগ ছাড়াও গালি থেকে বাঁচার চেষ্টা করবো। আচ্ছা, এখন আমির আলাহ সুন্নাত খুব সুন্দর একটা ফর্মুলা দিয়েছে,
আচ্ছা,
যে মানুষ কোনো কিছু থেকে বিরত থাকার জন্য যাতে নিজের মধ্যে শাস্তি নির্ধারণ করে নেয়।
আচ্ছা,
এটা নিজে নিজে নির্ধারণ করা,
নিজে নির্ধারণ করা
আর
নিজেকে কষ্ট দেয়।
আর সব মানুষের কাছে সবচেয়ে প্রিয় যেটা সম্পদের মধ্যে একটা হলো টাকা। এখন টাকা যদি কারো চলে যায় আহ শব্দ বের হয়, ঠিক আছে। তো আমির আলাহ সুন্নাত বলে যে নিজের জন্য নির্ধারণ করে নেয়া, অপরিহার্য করে নেয়া, যে আমি যদি গালি দিই তাহলে আমি ১০০ টাকা আল্লাহর কাছে সৎকার করবো,
আল্লাহ আল্লাহ
খুব সুন্দর একটা বলেছেন, টাকা আমি মসজিদে দান করে দেব যদি গালি বের হয় একবার,
খুব সুন্দর।
এইভাবে যদি নির্ধারণ করে নেয় আর দু একজনকে বলেও দেয় যে খেয়াল করবা, যে আমি যদি গালি দেয় তো আমাকে বলবা তুমি ১০০ টাকা সৎকার করো। তো এইভাবে যদি কেউ নির্ধারণ করে আর প্রকৃতপক্ষে তাদের নিজেকে সংশোধন করার ইচ্ছা থাকে, তাহলে সে কিছুদিন হয়তো দেওয়ার পরে বলবে আমার তো ১০০ টাকা চলে যাচ্ছে গালিতে। তো ইনশাআল্লাহ এভাবে নিজের নফস ও শয়তানকে দমন করতে পারবে, এবং আশা করি আল্লাহর রহমতে সে এই খারাপ কথা এবং গালিগালাজ থেকে বেঁচে থাকতে পারবে।
জি, কথিত আছে চার প্রকারের জাহান্নামী এমন রয়েছে, ফুটন্ত পানি ও আগুনের মাঝখানে দৌড়াদৌড়ি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে করতে নিজে ধ্বংসের আকাঙ্ক্ষা করতে থাকবে। তাদের মধ্যে থেকে এক ব্যক্তি এমন হবে যার মুখ থেকে রক্ত পুঁজ প্রবাহিত হতে থাকবে। অন্যান্য জাহান্নামীরা বলবে এ দুর্ভাগার কি হয়ে গেছে যে আমাদের কষ্ট বাড়িয়ে দিচ্ছে। বলা হবে এ দুর্ভাগা মন্দ অশ্লীল কথাবার্তার দিকে মনোযোগ দিয়ে তৃপ্তি লাভ করত, শুধু বলা না, বলাটা তো আরো মানে পরের কথা, মানে শুধু শুনতো, গালিগালা শুনে অশ্লীল কথা শুনে সে তৃপ্তি লাভ করত। সেজন্য ইব্রাহিম বিন মাইসারা রহমতুল্লাহ আলাইহি বলেন যে অশ্লীল কথাবার্তা আলোচনাকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ আদায় করে। দেখুন আমাদের সমাজের মধ্যে এখন এই যে আমি শুরুতেই বললাম গার্মেন্টস লেভেলের কথাটা আবার বারবার চলে আসে, যেহেতু আমাদের সমাজের মধ্যে, আমাদের ঢাকা শহরের মধ্যে, গাজীপুরের মধ্যে, আমাদের নারায়ণগঞ্জের মধ্যে, চিটাগাংয়ের মধ্যে, বিভিন্ন ইপিজেড রয়েছে এই এলাকার মধ্যে, বিভিন্ন জায়গায় শ্রমিকরা কাজ করে থাকে না, আর এই শ্রমিক থেকে বিশেষ করে এই গালিগালাজের মাধ্যমে আপনার ওখানে যারা প্রোডাকশন ম্যানেজার থাকে, সুপারভাইজার থাকে, যারা থাকে কোয়ালিটি কন্ট্রোলার যারা থাকে, এরকম যারা মানে উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মতা থাকে, তারা গালিগালাজের মাধ্যমে কর্মচারী থেকে কাজ আদায় করে নেয়। এর তাদের জন্য এই হাদিস শরীফটি খুব গুরুত্বপূর্ণ হাদিস শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ আদায় করে। অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ আদায় করলে হয় না, অনেক সময় দেখা যায় মহাব্বতের যে ছুরি তাতে মানুষ কেটে যায়। অন্য দুনিয়ার ছুরিতে না কাটলেও মহাব্বতের ছুরিতে মানুষ মানে মানে খুন হয়ে যায়, এরকম একটা কথা রয়েছে না? আপনি মহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে যে কাজ আদায় করবেন একজন থেকে, আপনার ঘরের মধ্যে হোক, বাইরে হোক, অফিসে হোক, যেখানেই হোক, আপনি মহাব্বত দিন, মহাব্বতের মাধ্যমে কাজ আদায় করুন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন মদিনা মদিনা হবে, কাজের মধ্যে বরকত হবে। আপনি নিজের পদের চিন্তা করছেন যে আপনার পদ চলে যাবে, আমি যদি গালিগালাস না করি, আছে অনেক জায়গায় অনেক ফ্যাক্টরিতে হতে পারে এরকম, গালিগালাস না দিলে পদ চলে যাবে, পদের চিন্তা আপনি করিয়েন না, আপনি আল্লাহ রসুলের হুকুমের উপর চিন্তা করুন যে আল্লাহ রসুল আমাদেরকে নিষেধ করেছেন। জি,
বিষয় বলে দেব যে চাকরি করার ক্ষেত্রে,
হ্যাঁ,
এটা প্রথম যে শর্ত রয়েছে,
জি জি,
সেই শর্তগুলো দেখুন। অনেক জায়গায় ট্রেনিং দেওয়া হয়,
জি,
এইভাবে গালি দিতে হবে, এভাবে এভাবে কাজ করতে হবে, কাজ আদায় করতে হবে, জুলুমের যে একটা প্রক্রিয়া সেটা শেখানো হয়। তো যদি যারা চাকরি খোঁজে, চাকরি করে, তারা যদি এমন কোন কোম্পানিতে শর্ত লাগানো হয় যে তোমাকে এই কাজগুলো করতে হবে, আর যেটা শরীয়ত বিরোধী, আমি বলবো যে সেই কাজ থেকে আপনি বিরত থাকুন। সেই কাজ, সেই চাকরি করা আপনার জন্য বৈধ হবে না, কারণ আপনি আজকে অপকর্মের শর্ত মধ্যে জেনেও আপনি চাকরি করছেন, পরবর্তী আরো অনেক অপকর্মের মধ্যে জড়িয়ে যেতে পারে। এই জন্য আমাদের উচিত যে সকল ক্ষেত্রে এই বিষয়গুলো রয়েছে তাদেরকে বোঝানো এবং এগুলো থেকে বিরত থাকা।
আমরা বিরত থাকবো মাদানী চ্যানেলের এই স্টেপকে আপনারা স্বাগত জানিয়ে আপনারা গ্রহণ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনাদের জীবনের মধ্যে অমূল্য পরিবর্তন আসবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সাদাত ভাই অনেকক্ষণ ধরে বসে আছেন, আমরা কালাম একটু সামিল করে নিই, কেমন মনোর ভাই?
জি,
শ্রবণ করি কালাম ইনশাআল্লাহ তাআলা, এরপরে আমরা আবারও আলোচনা আসবেন ইনশাআল্লাহ তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম।
ইয়া নবী খুদা তোমাকে ইলমের গায়েব দান করে ছেন শয়ন খুদা করে ছেন দান ক্ষমতা শ্রেষ্ঠ নবী আমি অদম পাপি পর কোনো সম্বল আমাকে কাছে ডেকে না
দেখুন অশ্লীল কথাবার্তা আমরা এ সম্পর্কে আলোচনা করেছিলাম, গালি গালাজ থেকে কিভাবে বাঁচা যায়। তো গালি গালাজ থেকে বাঁচতে তো হবেই, এ থেকে একটি হিসাব যদি আমরা করি। মুনার ভাই খুব সুন্দরভাবে বলছিলেন যে একটি যদি অশ্লীল কথা বলি, গালি গালাজ দিই, তাহলে আমি 100 টাকা সৎকা করব। এই মানে কথা যদি আমি নিজের উপর আরোপ করি তাহলে আশা করি কম হয়ে যাবে। আরো একটি পদ্ধতি আমি বলে দিচ্ছি। আমির হোসেন দামাত বরকাতুল্লাহ লিখেছেন যে দেখুন আমাদের আমলনামা পড়ে শোনাতে হবে কালকে আমাদের দিন। আর কেউ যদি এই অনর্থক কথাবার্তা অশ্লীল কথাবার্তা দৈনিক প্রতিদিন শুধুমাত্র 15 মিনিট বলে, 15 মিনিট যদি কেউ বলে তাহলে তার সারা মাসে আপনার 7.5 ঘন্টা হয়, 1 বছরে 90 ঘন্টা হয়। মনে করুন কেউ 50 বছর যদি কেউ বাঁচে, 50 বছর কেউ যদি মানে দুনিয়াতে সে বাঁচে, কারণ উপায় তো নাই, বলা তো যায় না যে সে কখন ইন্তেকাল করবে, 20 বছরে করবে না 30 বছরে করবে না 40 করবে না 50 করবে না 60 করবে। 50 বছর পর্যন্ত কেউ দৈনিক 15 মিনিট অশ্লীল কথাবার্তা বলে, অনর্থক কথাবার্তা বলে, তাহলে এই কথাবার্তার হিসাব করলে দাঁড়ায় আপনার 187 দিন 12 ঘন্টা, অর্থাৎ 6 মাসের অধিক। চিন্তা করুন, মানে 50 বছর কেউ বাঁচলো দৈনিক 15 মিনিট করে অশ্লীল কথাবার্তা বললো, অনর্থক কথাবার্তা বললো, তাহলে তো অনর্থক কথাবার্তা বলা অশ্লীল কথাবার্তা বলা কয় মিনিট হলো, কতক্ষণ হলো? 6 মাসের অধিক হলো, 6 মাসের অধিক, 50 বছরে 6 মাসের অধিক সে অনর্থক কথাবার্তা বলেছে, শুধু অশ্লীল কথাবার্তা বলেছে। আমাদের তো দেখা যায় যে ঘন্টার উপর ঘন্টা আমরা বলি, তো এই 6 মাস কালকে আমাদের দিন কেউ ঘামে হাবুডুবু খাবে, বুক পর্যন্ত হবে, কাঁধ পর্যন্ত হবে, কেউ আবার হাবুডুবু খাবে এবং সূর্য মাথার উপর তাপ দিবে, জমির তামার হবে, আর এই আপনার সেই নিদারুন জায়গা কিয়ামতের ময়দানে আমরা কিভাবে এই দাঁড়িয়ে আমরা নিজের আমলনামা 6 মাসের এই অহেতুক কথাবার্তা বলা অশ্লীল কথাবার্তার আমলনামা পড়ে শোনাবো, তখন আমাদের কি অবস্থা হবে? এই কথাটা আমরা চিন্তা করে আমরা আস্তে আস্তে করে এই অশ্লীল কথাবার্তা বলা গালিগালাজমূলক কথাবার্তা গুলো আমরা ছেড়ে দিই, আল্লাহ চাহে তো আমাদের উপর দয়া হবে। কি বলেন মুনার ভাই?
জি অবশ্যই।
আমরা আরেকটা বিষয়বস্তুর দিকে যাব। আরেকটা বিষয়বস্তু ছিল আল্লাহ তাআলার কুরব, আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় কিভাবে হওয়া যায়, এই একটা বিষয়বস্তু ছিল মাদানী মুজাকারার মধ্যে। এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল যদি দেন তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার নিকটবর্তী আমরা কিভাবে হতে পারি।
মানুষের যে সবচেয়ে বড় চাওয়া পায় এটা যে সৃষ্টিকর্তার নৈকট্য কিভাবে
নৈকট্য হাসিল করা,
এই জিনিসটা নিয়ে জল্পনা কল্পনা করা, প্রস্তুতি নেয়া,
জি এটা
তো প্রত্যেকটি মুহূর্তে বান্দার উচিত চিন্তা ভাবনা করা যে আমি কি প্রতিটা মুহূর্তে সৃষ্টিকর্তার নৈকট্যের দিকে ধাবিত হচ্ছে কিনা,
এই চিন্তাটা আসবে কিভাবে।
তো সেক্ষেত্রে আমির আলে সুন্নাত এ বিষয়ে খুব চমৎকার বলেছেন যে বান্দার কাজ হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্ধারিত। আমি কথার পূর্বে একটা উদাহরণ দিতে চাচ্ছি। একটা প্রতিষ্ঠানের মধ্যে এক ব্যক্তি চাকরি নিল, এখন এই প্রতিষ্ঠানের একজন মহাপরিচালক রয়েছে, মালিক রয়েছে। এখন সে এই দুনিয়ার উদাহরণটা সেখানে দেখো যে এখন সে তার ইচ্ছা হলো এই পদের থেকে উন্নতির দিকে যেতে থাকা।
জি অবশ্যই,
তার স্যালারি বাড়বে, ফ্যাসিলিটিস বাড়বে, সুযোগ সুবিধা বাড়বে, পাশাপাশি মালিক তার উপরে, ওই প্রতিষ্ঠানের মালিক তার উপরে এমন সন্তুষ্ট হবে যে তার যত কিছু প্রয়োজন হচ্ছে সেটা পূরণ
করবে,
পাশাপাশি মালিক তার উপরে সন্তুষ্ট হবে। দুনিয়ার মেসাজ যার কারণে চির সন্তুষ্ট বলা হলো না।
জি
আচ্ছা, এখন রয়েছে আমাদের উপর, আমাদের জন্য রয়েছে অনন্তকালে জান্নাত।
জান্নাত
জান্নাতি ওই ব্যক্তি যার উপর আল্লাহ কখনো অসন্তুষ্ট হবেন না।
সুবহানাল্লাহ,
জান্নাতের মধ্যে অনন্তকালের জন্য আল্লাহ তাদের উপর সন্তুষ্ট।
সুবহানাল্লাহ,
এখন বান্দা দুনিয়ার স্বল্প সময়ের মধ্যে থেকে সে অনন্তকালে জান্নাত অর্জন করার একমাত্র মাধ্যম হলো আল্লাহর নৈকট্য।
জি,
তো এই জন্য সে অসীম সময়ের সুখ ভোগ করার জন্য সসীম সময়ে তাকে কতটা পরিশ্রম করতে হবে,
পরিশ্রম করতে হবে।
তো এই পরিশ্রমের যে মাধ্যমটা কি, যে যে আমি যার নৈকট্য চাচ্ছি তার বিধানগুলো কি, তিনি কি চায় আমার কাছে। তিনি আমার কাছে তো কোনো মাল দৌলত এগুলো চায় না, আল্লাহ কোনো কিছু মুখাপেক্ষী না। আল্লাহ এটাই চায় তার বন্ধুকে ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছে, মানুষ তার বন্ধুর অনুসরণ করে আল্লাহর নৈকট্য লাভ করবে। এখন আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং আল্লাহর নৈকট্য হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে যে আল্লাহ তাআলার ফরজকৃত যে বিধানগুলোকে পালন করতে হবে।
সুবহানাল্লাহ,
আল্লাহ বলেছে নামাজ পড়তে, নামাজ পড়তে হবে। আল্লাহ বলেছে রোজা রাখতে, রোজা রাখতে হবে। আল্লাহ বলেছে যাকাত দিতে, যাকাত দিতে হবে। আল্লাহ বলেছে যাকাত দিতে, যাকাত দিতে হবে। আল্লাহ বলেছে হারাম থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেছে সর্বদা হালাল খেতে, তো হালাল খেতে হবে। এইভাবে আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ ইবাদত গুলো করতে হবে। তারপরে স্টেপ বাই স্টেপ ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এই আমলগুলোর মধ্যে কি করতে হবে, তাকে করতে হবে,
করতে হবে।
আচ্ছা, তারপরে অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অধিক মাহবুব, অধিক প্রিয় হতে
পারে।
আচ্ছা, এই কাজগুলো করার পাশাপাশি পরবর্তীতে আমির হোসেন একটি কথা বলেছেন যে যত বেশি ইবাদত বান্দা করতে থাকবে সে ততই আল্লাহর নৈকট্যধারী বান্দা হতে থাকবে,
বান্দা হতে থাকবে।
তো এই কথাটা আমি বিষয়টা এভাবে বলছি যে আমরা এখন দেখা যায় যে আমাদের বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একটি কিতাবে লিখেছিলেন যে বান্দা কি কোন কাজ আগে করা উচিত। আপনি আমার কাছে টাকা পান, আমি আপনার কাছে ঋণী, এখন আপনাকে টাকা দিতে হবে। এখন উদাহরণস্বরূপ 500 টাকা পান, এখন আমি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি ঘুরাচ্ছি, তো এর মধ্যে আমি আপনাকে তোহফা উপহার হিসেবে 2 টাকা 3 টাকা দিতে যাচ্ছি বা একটা কলম দিচ্ছি, তা আপনি কি ধরে নিচ্ছেন? কিন্তু আপনাকে সন্তুষ্ট করার, আপনার সাথে লেনদেন ক্লিয়ার করার স্টেপ কোনটা? আপনি যে আমার কাছে টাকাটা পাবেন
সেটা দেয়া,
প্রাপ্য সেটা দেয়া, তারপরে উপহার দেয়া, এটা পরের স্টেপ আসবে। তো ঠিক তেমন আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ ইবাদত গুলোকে আগে পরিপূর্ণ করতে হবে। আমার যদি নামাজ কাজা থেকে থাকে, তো বর্তমান সময়ে নামাজ পড়ার পাশাপাশি প্রতিদিনে ফরজকৃত ইবাদত করার পাশাপাশি
কাজাগুলো
সেই কাজাগুলি আদায় করে, তারপরে সময় সুযোগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নামাজগুলো পড়েছেন ইশরাক, তাসবিহ, আওয়াবির ইত্যাদি, এগুলোর মধ্যে আস্তে আস্তে নিয়মিত কন্টিনিউ করে যাওয়া, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার নৈকট্যকারী বান্দা হিসাবে কবুল করবেন এবং আমরাও ধীরে ধীরে কি করতে পারবো যে নিজেদেরকে সংশোধন করতে পারবো, আর একসময় দেখা যাবে যে আমাদের এই কাজটা নাজাদে উসিলা হয়ে যাবে,
উসিলা হয়ে যাবে। এখানে আরো কিছু দিক যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আল্লাহ তাআলার কুরুব পাওয়ার জন্য, নৈকট্যতা হাসিল করার জন্য ফরজের পাশাপাশি নফল ইবাদত, আর নফল ইবাদত মধ্যে তাহাজ্জুদের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার একটা উত্তম মাধ্যম। এক্ষেত্রে একটি হাদিসে পাক মনে পড়ে গেল, সারমর্ম কিছুটা আমার মনে আছে, যে আপনার শেষ রাতে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করো, তখন আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য। এটা দিকটাও দেখতে হবে, মানুষকে দান খয়রাত করা, দান দক্ষিণা দেওয়াও এটা আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করার একটা মাধ্যম। যে আল্লাহ তাআলা রাস্তায় দান করলে আল্লাহ তাআলাকে কর্জ দেওয়ার মতো, যেটা কাল কিয়ামতের দিন আমরা পাবো, আল্লাহর রাস্তায় দান করতে পারি। আল্লাহর রাস্তায় দান করা মানে মসজিদ, মাদ্রাসা, এগুলোতে আমরা দান করতে পারি। আমরা কিছু কল নিব দর্শকদের, জি কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আনাস, কুমিল্লা থেকে বলছিলাম। আপনাদের চ্যানেলটা আমি সবসময় দেখি, এই চ্যানেলটা দেখতে খুব ভালো লাগে। ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দেখে আমি কিভাবে সুন্নাত মোতাবেক চলতে পারি সেটা আমি শিখতে পারছি।
মাশাআল্লাহ, আসলে মাদানী চ্যানেল তো প্র্যাকটিক্যাল শেখানো হয়, যে আপনি কিভাবে করবেন, ওযু কিভাবে করবেন, নামাজ কিভাবে করবেন, এক একটা অনুষ্ঠান এক একটা এক এক ধরনের, আপনি গুনা থেকে কিভাবে বাঁচবেন, গুনাগুলোকে ইন্ডিকেট করে দেয়া হয় যে এগুলো গুনা, এই গুনা থেকে আমরা বাঁচি। তো আপনি নিজে দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন মাদানী চ্যানেল, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী কল।
আনা মোহাম্মদ ফারুক হোসেন রাজশাহী থেকে। আলহামদুলিল্লাহ স্যার, যে 1986 হচ্ছে তো দেখেছি, খুবই সুন্দর ভাইয়া, আমি চ্যানেলটা খুবই ভালো আছে, ফোনে নিয়ম কানুন চলাফেরা এ সম্পর্কে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক, আপনিও নিজে দেখুন এবং অপরকে দেখতে উৎসাহিত করুন, এবং আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য আপনি যে আমলগুলো বলা হচ্ছে এই আমলগুলো করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আর আমরা যারা এখানে রয়েছে আমাদের সকলকে আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের জন্য তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের সাথে সাথে যে জিনিসগুলো হচ্ছে গুনাহ থেকে বাঁচা, মনোয়ার ভাই গুনাহ থেকে তো বাঁচতে হবে, তো এই জিনিসটা যেমন আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই জিনিসগুলো যদি আমরা মনে মনে বলতে থাকি, কি বলেন এরকম করা, এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন আমিরুল সুন্নাহ?
নিঃসন্দেহে এটা অনেক বড় একটি আমল, আর বুজুর্গানের দিন থেকে আমলটি পাওয়া যায় যে তারা নিজেকে নিজে সম্বোধন করে বলতো যে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখছে। আর এর অনেক প্রভাবও রয়েছে। একবার একটি ঘটনা রয়েছে এরকম, যে এক ব্যক্তি অপকর্ম করার জন্য একটি মেয়েকে ধরে ফেললো, তো ধরে ফেললো, কেউ তার সামনে ভয় যাচ্ছে না, খোলা তরোয়াল ইত্যাদি। তো এক আল্লাহর ওলি তিনি কি করলেন, তাকে তার সামনে গেলেন, তার সামনে গিয়ে তাকে কিছু বললেন না, শুধু কানে কানে কিছু বলে চলে গেলেন। যে বলে চলে গেলেন ওই ব্যক্তি হঠাৎ করে মাটির মধ্যে গিরে পড়ে গেল, মাটির মধ্যে পড়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, তো ইতিমধ্যে মেয়েটি পালিয়ে গেছে। তো যখন জ্ঞান ফিরল তখন লোকেরা জিজ্ঞাসা করলো, তোমার কি এমন হলো যে তুমি জমিনে পড়ে গেলে,
কি এমন কথা বললো,
জি কি হলো? তখন বলল যে এই যে ব্যক্তি আসলো সে ব্যক্তি আমার কানে কানে এটা বললো যে আল্লাহ তোমাকে দেখছে। তো সে একজন অপরাধী হওয়া সত্ত্বেও তার ভয়টা এমন ভাবে বিরাজ করলো যে আল্লাহ আমাকে দেখছে, আমি অপমান অপকর্ম করছি। তখন সে কি করলো যে এটা থেকে ফিরে আসলো। তো বাস্তবিক পক্ষে আল্লাহ আমাকে দেখছে, এই জিনিসটাকে আমরা যখন জল্পনা কল্পনা করব, বরং এমন করব যেটাকে মোরাকাবা বলা হয়, যে দুনিয়ার খেয়াল কে ত্যাগ করে একাকিত্ব ভাবে বসে এটা চিন্তা করা যে আল্লাহ আমাকে দেখছে, আমার আমলনামা লেখার ফেরেশতা আমার সাথে রয়েছে, আমি কি কবরে পার পেয়ে যাব, আমি কি পুল সেরাত পার হতে পারবো, আমি কি জাহান্নামের আগুন থেকে মুক্ত, না আমি কি জান্নাতের মতো নিয়ামত অর্জন করতে পেরেছি, না। তো এইভাবে যখন বান্দা চিন্তা ভাবনা করে যে আমার যে দৈনন্দিন চলাফেরা এর মধ্যে কি নবীর সুন্নত তরিকা আছে, আমার কি গুণামুক্ত জীবন অতিবাহিত হচ্ছে, এইভাবে যখন চিন্তা ভাবনা বান্দা করে তখন আস্তে আস্তে তার মধ্যে একটা নেকির প্রবণতা চলে আসে, তখন অজান্তেই আত্মসমর্পণ করে, হে আল্লাহ আমি গুনাহগার,
আমাকে মাফ করে দাও,
আমি তো এই অপরাধের মধ্যে গ্রেফতার, তখন তার অনুশোচনা আসে। দেখুন এদেশটা এভাবে বোঝা যায়, যখন একটা দোকান বা প্রতিষ্ঠানে হিসাব করা হয় বাপু, তো হিসাবটা করলে বোঝা যায় যে আসলে লাভ লস কি হচ্ছে না হচ্ছে, তখন সে পদক্ষেপ নিতে পারে, যে কর্মচারীদের অবহেলা, কাস্টমারদের সাথে খারাপ আচরণ ইত্যাদি অনেক কিছু ফাইন্ড আউট করে সে কি করতে পারে, এটার ব্যবসায় উন্নতির জন্য পদক্ষেপ নিতে পারে। ঠিক তেমন আমরা যখন এই বিষয়টি আল্লাহ আমাকে দেখছে এটা দিয়ে শুরু করি, যখন এই চিন্তা ভাবনা দিয়ে আরম্ভ হবে, আল্লাহ আমাকে দেখছে তো আমি এটা করছি এটা করছি এটা করছি এটা করছি, সবই তো খারাপ, আল্লাহ আমাকে দেখছে, তারপরে যে আল্লাহ আমাকে অবকাশ দিচ্ছে এইটার সুযোগটাকে হাতছাড়া না করে এখনই তওবা করি, তওবা করে আমার যে উন্নতির পদক্ষেপ সেটা আমি এখনই নেওয়া আরম্ভ করি। তো এইভাবে দেখা যায় যে দুনিয়ার একজন ব্যক্তি যখন উন্নতি লাভ করে, ঠিক আখিরাতের পথের পথিক আরো বেশি উন্নতি লাভ করবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে লেগে যায় আল্লাহ তার কাজে লেগে যায়। তো কেউ এভাবে যদি তার চিন্তা ভাবনাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিয়োগ করে, নিয়োজিত করে যে আমি প্রতিনিয়ত এই ওজিফা ওজিফার মতো করে নেবো, আল্লাহ আমাকে দেখছে, দেখুন এটা কোন জিকির, এর আল্লাহ স্মরণ চলে আসছে,
স্মরণ চলে আসে। এখানে দুইটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে দেখুন আমরা অসংখ্য ঘটনা অবলোকন করছি পড়ছি, তাজকিরাতুল আউলিয়ার মধ্যে কিতাবের মধ্যে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি যে অনেক ডাকাত দলের সর্দার ছিল, অনেক মদ্যপায়ী ছিল। একটু আগে যে আপনি ঘটনা বললেন যে মেয়ের সাথে খারাপ আচরণ করতে যাচ্ছিল, এভাবে করে অসংখ্য মানুষ কিন্তু আল্লাহ তাআলার দরবারে তওবা করে মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছে।
জি জি,
শুধু তওবা করে একজন আবিদ নয়, প্রিয় বান্দা হয়েছে, আল্লাহর ওলি হিসাবে রূপান্তরিত হয়েছে। তো আমাদের সমাজে আমরা যারা রয়েছি, আমরা গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি, তো আমরাও যদি তওবার সাথে থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এক সময় আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসাবে আমরা থাকতে পারবো। কিন্তু আমাদের সমাজ আসলে এরকম একটা সিচুয়েশন করে দিয়েছে, কেউ যদি তওবা করে তাহলে তাকে গুনার মধ্যে লিপ্ত কিভাবে করবে, সেই কাজে আমরা লিপ্ত হয়ে যাই, সেই কাজটা আমরা তাকে দিয়ে আবার করাবো কিভাবে, অথবা কেউ তওবা করে নিল গুনাহ থেকে কিন্তু তাকে সেই গুনাহের অবকাশ না দিয়ে তাকে এই গুনাহের জন্য তাকে কটুক্তি করা, গুনাহের জন্য তাকে বারবার বলা, গুনাহের জন্য তাকে অন্য কিছু করা, এই জিনিসগুলোতে কিন্তু ওই ব্যক্তি গুনাহ থেকে যে বিরত হয়েছিল অথবা তওবা করেছিল সে এটার মধ্যে স্থায়িত্ব না থেকে আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তার মধ্যে হয়তো এরকম চিন্তা চলে আসে যে আমি মানে তওবা করলাম এরপর আমাকে বলছে অতএব এই কাজ আমি করব, এরকম হয়তো অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটছে। তো সেজন্য আমি পরামর্শ দিব যে আমি যদি জানিও কারো গুনাহের কথা তাহলে আমি কারো কাছে প্রকাশ না করি, প্রকাশ করাটাও আপনি গুনাহ করলেন, কবিরা গুনাহ করলেন, কারো গুনাহকে আপনি প্রকাশ করে দিলেন, এই গুনাহ প্রকাশ করা থেকে আমরা বেঁচে থাকি, কারো ঈমান কারো ইজ্জত নিয়ে আমরা খেলা না করি, এভাবে করে ইনশাআল্লাহ তাআলা দেখবেন একজন একজন করে নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, আমাদের সমাজ আমাদের দেশ ভালো হবে ইনশাআল্লাহ তাআলা।
এই এই বাক্যটি বাবু এত উপকারী যে আজকে আমরা দরজা বন্ধ করে মানুষ গুনাহ করে, রমজানের মধ্যে দরজা বন্ধ করে খাবার খেয়ে নেয়, কেউ দেখে না, কেউ দেখে না, এই যে কেউ দেখে না এটা আমাদের মন মস্তিষ্কে বসে গেছে। কিন্তু এখানে
আল্লাহ আমাকে দেখছেন,
যে আল্লাহ আমাকে দেখছে,
আল্লাহ আমাকে দেখছে।
এটা আমি যদি এমন ভাবে আমার নিজের মধ্যে অপরিহার্য করে নেই যে এই বাক্য বলতেই থাকবো, তখন একসময় হতে পারে এটার প্রভাবে আল্লাহ তাআলা আমাদেরকে
ঠিকই
তার প্রকৃত যে আল্লাহ দেখছে এই ভয়টা চলে আসবে,
আল্লাহ তাআলা আমাদের
উপর। গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার একটি কথা বলেছে, যারা নামাজ অবহেলার সাথে পড়ে, তো তাদেরকে উদাহরণ দিয়ে একটা কথা বলেছে যে যারা এভাবে অবহেলা নামাজ পড়ে, নামাজের ত্রুটি রয়েছে বা নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে তাদের মনোনিবেশ কম, তো তাদেরকে বলা হয়েছে যে তারা এটা নির্ধারণ করে নেবে, কল্পনা করবে
যে
আমাকে কেউ দেখছে। যে তিনি বলেছে যে একজন সম্মানিত ব্যক্তি তার খেয়াল করা যে এই ব্যক্তি আমাকে দেখছে, যেমন শিক্ষক বা গুণীজন, তো সে আমাকে দেখছে, আমি তার সামনে নামাজ পড়ছি। তো এইভাবে যদি সে একজন কল্পনা করে তখন সে কি কখনো নামাজে ত্রুটি করবে? তো এইবার তিনি বলতেছে তোমার নফস, তোমার নিজেকে তুমি ধিক্কার দাও, এতে ব্যক্তির কেন যদি তুমি নামাজকে সংশোধন করে পড়তে পারো, নামাজের মধ্যে সময়টাকে দীর্ঘ করে দাও, নামাজের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করতে পারো, তখন তুমি নিজেকে ধিক্কার দাও, তা আল্লাহর জন্য ইবাদত করছো, আল্লাহ তোমাকে দেখছে সর্বাবস্থায়, তো তুমি তার জন্য কি করছো? তখন তুমি দেখবে এক সময় তোমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, তুমি ইবাদতের মধ্যে সঠিকভাবে ইখলাসের সাথে ইবাদত করার ক্ষেত্রে কামিয়াব হয়ে যাবে।
জি জি, আমাদের আসলে চিন্তাধারাকে পরিশুদ্ধ করতে হবে, চিন্তাধারাগুলো আমাদের চেঞ্জ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দেখছেন, এই জিনিসগুলো আমরা সর্বক্ষণ নজরে রাখি, মনে রাখি, ইনশাআল্লাহ দেখবেন গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমি বলেছিলাম দামাত বরকাতুল আলিয়া কে গত মাদানী মুজাকারার মধ্যে একটি ব্যক্তিগত প্রশ্ন করেছিলেন কেউ, যে আপনি অসুস্থ হলে কিভাবে আপনার রোগের চিকিৎসা করান এবং কোন ডাক্তার দেখান। তো এই ব্যাপারে আমির সুন্নাহ খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন, যে আমির সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া নিজে দেশীয় যে হেকিম সাহেব ওনার থেকে বেশি পরামর্শ নেন, এবং পার্সোনাল যে ডাক্তার রয়েছেন ডাক্তার থেকে উনি পরামর্শ নেন, এবং সর্বাবস্থায় উনি দেশীয় যে গাছগাছরা দিয়ে যে ঔষধগুলো বানানো হয় এগুলোর উপরই উনি বিশেষ করে বেশি আস্থা রাখেন এবং এগুলোই বেশি খান। আর উনি পরামর্শ দিয়েছেন যে আমি একজন ডাক্তার কি দেখাই এবং একজন হেকিম কি দেখাই। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ডক্টর চেঞ্জ করতে থাকি, ডক্টর চেঞ্জ করে থাকি। দেখুন, এটাও কিন্তু একজন মহান ওলিয়ে কামিল ওনার জীবন থেকে আমরা পাচ্ছি যে উনি কি আমল করছেন। মানুষ জিজ্ঞাসা করেন জীবন আপনি কি আমল করেন, আপনি অসুস্থ হলে কিভাবে আপনি চিকিৎসা করেন, আপনি কোন ডাক্তার কোন হেকিম সাহেবের কাছে যান, এগুলো মানুষ জিজ্ঞেস করে এবং ও থেকে শিক্ষা অর্জন করি আমরা। এ থেকে কিন্তু এই বিষয়বস্তুগুলো আমরা জানতে পারলাম যে আপনি একজন ডাক্তার দেখাবেন, একজন হেকিম সাহেব দেখাবেন, আপনি যদি ঘুরে ঘুরে ডক্টর শুধু চেঞ্জ করতে থাকেন তাহলে আপনার জীবনের 12টা বেজে যাবে। সেটা কেমন? আপনি একজন ডক্টর দেখালে, আমির সুন্নাহ বলেন যে আপনি একজন যদি ডক্টর দেখান তাহলে আপনার রোগ সম্পর্কে, আপনার শরীরের গতিবিধি সম্পর্কে ওই ডক্টর সাহেব জেনে যায় এবং বুঝে যায় যে আপনাকে কখন কোন ঔষধটি প্রয়োগ করতে হবে। আর যদি আপনি আজকের একজন ডক্টর দেখালেন, কালকের একজন ডক্টর দেখালেন, আবার অন্য সময় রোগ হলো আপনি অন্য ডক্টর দেখালেন, তাহলে দেখা গেল যে ওই ডক্টর আপনাকে আপনার শরীরের সাথে পরিচিতি হতে 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 আপনাকে যে ঔষধ প্রয়োগ করবে যে এইটা দিয়ে দেখি, এটা দিয়ে দেখি, এটা দিয়ে দেখি, তখন আপনার খেতে খেতে আপনার টাকাও লস হবে, আপনার নিজের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তাও দূর হতে থাকবে। সেজন্য আমির সুন্নাহ দামাত বরকাতুল আলীর পরামর্শ হচ্ছে আপনি আপনার পার্সোনাল একজন ডক্টর দেখাবেন, যে ডক্টরের মাধ্যমে আপনি নিজের চিকিৎসা করাবেন, তার শরণাপন্ন হবেন, তার সান্নিধ্যে থাকবেন আপনি, অথবা একজন হেকিম সাহেবের সান্নিধ্যে থাকবেন যিনি আপনাকে ঔষধ দিবে, যিনি আপনাকে দেখাবেন, একজন বিশেষজ্ঞ ডক্টরে আপনি শরণাপন্ন হবেন, তাকেই সবসময় আপনি দেখাবেন। আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। এবং এক্ষেত্রে আমাদের আমলটা নিজের শারীরিক ব্যাপারে আমলটা করা উচিত, আর না হলে আমরা হয়তো কষ্টের মধ্যে নিপতিত হব। এরপরে যে বিষয়বস্তু হয়েছিল ঈসা আলাইহিস সালাম এর মানে এটা কি আসলে ঈসা আলাইহিস সালাম, এ ব্যাপারে আলোচনা করেছিলেন আমি শুনলাম, এ ব্যাপারে কিছু মাথা নিয়ে ফেলুন।
ঈসা আলাইহিস সালাম, ঈসা মানে পৌঁছানো, তো
আর সওয়াব তো সওয়াব
সব সব মুসলমানের জন্য ইসাল করা হয়, পৌঁছানো হয়, ইসাল সবের নিয়ত করে নেওয়া হয় যে আমি আমার পিতা মাতাকে নামাজের সওয়াবকে ইসালে সওয়াব করলাম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সওয়াবকে যাদের নিয়ত করেছে তাদের আমলে পৌঁছে দেয়। পাশাপাশি যে ইসালে সব করলো তার সবের ঘাটতি হবে না। তো এই ক্ষেত্রে ইসালে সবের বিষয়ে আমাদের তৎপর হওয়া উচিত, আর বিশেষ করে আউলিয়া কেরামের রুটিনের মধ্যে এটা ছিল, তারা বেশি বেশি ইসালে সব করত। ইসালে সব ব্যতীত সবকে অধিক থেকে অধিকতর বৃদ্ধি করা বর্তমানে খুবই কঠিন। আর ইসালে সবের যে রহস্যটা
জি
এবং স্বাদ যে পেয়ে গেছে, সে তার জীবনে নেকিতে অগ্রগণ্য থাকে এবং সে অল্প সময়ে অল্প আমল করে সে বেশি নেকির অধিকারী হয়। সংক্ষেপে বলি বিষয়টা,
জি
যেমন আমরা একবার দুরূদ শরীফ পাঠ করলাম, আল্লাহ এক নেকিকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে, তো 10টা নেকি পেলাম বা একটা পেলাম, তো এটা আমার আমলনামায় থাকলো। এখন আমি যদি আমলটা করলাম, আল্লাহর রহমতে সওয়াব পাবো, এখন আমার আমলনামায় যা আমল করলাম তাই তার সওয়াব রয়েছে, এই মুহূর্তে যদি আমি নিয়ত করি হে আল্লাহ এই যে আমি দুরূদ শরীফ পড়লাম, এর সওয়াবকে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী এসেছিল, আছে, যারা আসবে, প্রত্যেকের আমলনামার সওয়াবটুকু পৌঁছে দাও। তো দেখা যাবে আলফাসিনী বাবু যে আমার আমল নামায় একটি বা বড় জোর 10টা নেকি বা 200 ফজিলত 30টা নেকিও পাওয়া যায়। তো যে কোন আমলের যতটুকু নেকি রয়েছে, এখন আমি ইসালে সবে নিয়াত করার কারণে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত মানুষের সমতুল্য সওয়াব আল্লাহ আমার আমলনামায় দান করে দিবে।
সুবহানাল্লাহ,
তো এখানে অগণিত শত শত কোটি কোটি মানুষের সমতুল্য নেকি আল্লাহ আমাকে দান করে দিচ্ছে।
জি জি।
আর যদি আমি ঈসা আলাইহিস সালামকে একটু চিন্তা করে কয়েক সেকেন্ডের মধ্যে না করতাম, তাহলে আমি যে আমল করেছি সেটা যে নির্ধারিত সওয়াব সেটাই আমার আমলনামায় থাকতো। কিন্তু আমি একটু কৌশল, একটু সচেতন হয়ে ঈসা আলাইহিস সালাম করলাম, তো আল্লাহ রাসূলের ভাষ্য মতে, তাদের হুকুম আহকাম মতে, আমি কোটি কোটি নেকি মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি।
সুবহানাল্লাহ।
তো এই জন্য ঈসা আলাইহিস সালাম করার ক্ষেত্রে কৃপণতা করা উচিত নয়,
উচিত নয়।
বরং পাঁচ ওয়াক্ত নামাজের পর তো অবশ্যই করা উচিত,
অবশ্যই করা,
পাঁচ ওয়াক্ত নামাজের পর অবশ্যই করা উচিত। আর এটা মনোযোগ মনোযোগ সহকারে যখন একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ তাআলা নাম নিল, মনে মনে ফিকরে আখিরাতের চিন্তা করলো, আখিরাতের চিন্তা করলো, প্রত্যেকটি নেকির কাজকে ঈসা আলাইহিস সালাম করা যায়। এবং সেটা যদি করে তাহলে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে ফিতনার জামানার মধ্যে আমরা অনেক নেকি অর্জন করতে
পারবো। যে ব্যক্তি নিজের মা অথবা পিতার পক্ষ থেকে হজ করে, তবে তার অর্থাৎ মা অথবা পিতার পক্ষ থেকে হজ আদায় হয়ে যাবে এবং তার অর্থাৎ হজ পালনকারী অতিরিক্ত 10টি হজের সওয়াব অর্জন হবে। ঠিক আছে। তারপরে আপনার কিতাবে বর্ণিত রয়েছে, যখন তোমাদের মধ্যে কেউ নফল দান খয়রাত করে, নফল দান খয়রাত কেউ যদি করে, মাদানী ফান্ডে কেউ দান করবে, দাওয়াত ইসলামী কেউ দান করবে, বিকাশের মধ্যে অনেকে দান খয়রাত করে থাকে, এই দান খয়রাত করার সময় তার উচিত যে তার নিজের মা বাবার পক্ষ থেকে দান করা, যেন এর সওয়াব তারা পেয়ে যায় এবং তার অর্থাৎ দানকারীর সওয়াবের মধ্যে কোনো কমতি হবে না।
সুবহানাল্লাহ।
সুয়া বলে ইমাম শরীফের হাদিস।
জি জি।
ঠিক আছে। তো এই যে হাদিসে পাকগুলো আমরা শুনতে পাচ্ছি, এর উপর আমল করি, বান্দা যখন পিতামাতার জন্য দোয়া করা ছেড়ে দেয়, দোয়া করা মানেই তো ঈসা আলাইহিস সওয়াব পৌঁছানো, দোয়া করা তার জন্য মাগফিরাতে দোয়া করা, তো বলা হচ্ছে যে দোয়া করা ছেড়ে দেয় তখন তার রিজিক বন্ধ হয়ে যায়। ঠিক না? তো এই জন্য আমাদের পিতামাতার জন্য, মা দাদা দাদির জন্য, আত্মীয় স্বজনের জন্য, সমস্ত মুসলমানের জন্য তো আমরা দোয়া করবো, ঈসা আলাইহিস সওয়াব পৌঁছাবো ইনশাল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো এর বদৌলতে আমাদের নেকির পাল্লা ভারী হবে ইনশাল্লাহ তাআলা। এবং ঈসা আলাইহিস সওয়াব আপনি টাকা দিয়ে করতে পারেন, কোন খাবার পাকিয়ে মুসলমানদেরকে খাইয়ে দিলেন এটা করতে পারেন, এবং মা বাবার নামে কিছু পাকিয়ে খাইয়ে দিলেন, গোসল পাকের নামে কিছু পাকিয়ে খাইয়ে দিলেন, এগুলো করতে পারেন। এবং বিশেষ করে কোন নেক আমল করলেন, দুরুদ শরীফ পাঠ করলেন, আপনি এটাকে ঈসা আলাইহিস সওয়াব করলেন, নফল নামাজ আদায় করলেন, ঈসা আলাইহিস সওয়াব করলেন,
মাদানী চ্যানেল দেখলেন, সেই সময়টা ঈসা আলাইহিস সওয়াব করলেন।
বিশেষ করে আপনার ঘরে যে খানা পাক হয় দৈনন্দিন, ডেইলি যে খানা পাক হয়, আপনি ঘরে এমন মাদানী পরিবেশ সৃষ্টি করেন যে আজকের খানা যে পাক হলো এটা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামে ঈসা আলাইহিস সওয়াব করলাম, আজকের যে খানা হলো এটা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ দরবারে পেশ করলাম, আজকের যে খানা হলো আলা হযরত আজিমুল বরাকাত আজিমুল মর্তাবাত পরওয়ান স্বামী রিসালাত শাহী ইমাম আহমদ খান রহমতুল্লাহ দরবারে পেশ করলাম, আজকের যে খানা হলো আমার পিতা মাতার দরবারে পেশ করলাম, আজকের যে খানা হলো আমার দাদার খিদমতে পেশ করলাম, আজকের খানা আমি দাদির খিদমতে পেশ করলাম, আজকের খানা কুল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলমানের ঈসা আলাইহিস সওয়াব করলাম, এভাবে করে আমরা করতে পারি। কিন্তু এটা একদম সহজ পদ্ধতি, নিজের ঘরে খানাও হয়ে গেল, পাশাপাশি আপনার ঈসা আলাইহিস সওয়াবও হয়ে গেল। এরপর আমরা আমল করি। আরো অনেকগুলো বিষয়বস্তু ছিল, সময়ে কিন্তু সংকীর্ণ, আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক, দোজাহানের কামিয়াবি নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।